ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বৈঠকে প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সাংবাদিকদের তিনটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
আরও রয়েছে সামাজিক মাধ্যমের ব্যবহার নিয়ে রুবায়েত ফেরদৌসের সাক্ষাৎকার।
সামাজিক মাধ্যমে প্রথমবারের মতো আমার মনে হয় এক ধরনের ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্রায়ন ঘটিয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে আরেক দফায় বর্ধিত শুল্ক আরোপের কথা ঘোষণার পর শুক্রবার তুরস্কের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ সকালে এক টুইটার বার্তায় বলেন, তুরস্কের প্রতি সম্মান জানিয়েই আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপরে শুল্ক কেবলমাত্র দ্বিগুণ করার জন্য সম্মত হয়েছি। ওই ঘোষণায় 20% শুল্ক অ্যালুমিনিয়াম এবং 50% ইস্পাতের ওপরে বাড়ানো হল। ট্রাম্প বলেন, ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম দ্রুত কমে গিয়েছে। আমাদের ডলারের মূল্য এখন অনেক বেশি শক্তিশালী। দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে তুরস্কের কূটনীতিবিদরা তাদের একটি দল ওয়াশিংটন সফরে আসার দুদিন পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার আওতায় পারিবারিক ভিত্তিতে এদেশে বৈধভাবে বসবাসের সুবিধা গ্রহণ করাকে নিন্দা করলেও এ সপ্তাহে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বাবা মা যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ গ্রহণ করেছেন। নিউ ইয়র্ক টাইমস অভিবাসন আইনজীবী ভিক্টর এবং আমালিজা ক্যানাভোসের উদ্ধৃতি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের আত্মীয়দের নাগরিকত্ব পাওয়ার জন্য যে স্পন্সর করতে পারে সেই কর্মসূচির আওতায় স্লোভেনিয়ার ওই দম্পতি তাদের কন্যার মাধ্যমেই আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। আমেরিকায় 1965 থেকে এই পারিবারিক আইন বহাল রয়েছে। প্রেসিডেন্ট এর বিরুদ্ধে বেশ সোচ্চার এবং এই আইনকে চেইন মাইগ্রেশন বলে উল্লেখ করে বলেন, এভাবেই আমেরিকায় সন্ত্রাসী ঢোকার সুযোগ হয়। 2017 সালের অক্টোবর মাসে নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর তিনি এক টুইট বার্তায় চেইন মাইগ্রেশন অবশ্যই বন্ধ করা উচিত বলে উল্লেখ করেন। কিছু লোক এদেশে এসে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে, আর যার প্রকৃত অর্থই হচ্ছে ইভিল। তিনি এই মন্তব্যই করেছিলেন 2017 সালে। বর্তমানে মিয়ানমার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ওই দেশের স্টেট কাউন্সিলর অফিসের মন্ত্রী সঙ্গে আজ বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের তরফ থেকে তাগিদ দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্য প্রত্যাবাসনের জন্য যথাযথ হয়েছে কিনা তা সরজমিনে পর্যবেক্ষণের জন্য বর্তমানে মিয়ানমার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ওই দেশটির স্টেট কাউন্সিলর অফিসের মন্ত্রী চ টিন্ট সোয়ের সাথে বৈঠক করেছেন বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। বৈঠকে প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। জবাবে মিয়ানমার দ্রুততার সাথে প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী শুক্রবার মিয়ানমার সরকারের অন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কথা বলেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাখাইন সফরের কথা রয়েছে। এদিকে মিয়ানমারের পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থা ইউএনএসসিআর এবং ইউএনডিপির সাথে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক উত্তর রাখাইনের 23টি গ্রামে জরিপ কাজ এবং পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সংস্থাসমূহের কর্মীদের ওই স্থানে ভ্রমণের অনুমতি দিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সাংবাদিকদের তিনটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের দ্রুত মুক্তির পাশাপাশি সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানায় এই সংগঠনগুলো। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা এক বার্তায় ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের হেড অফ অ্যাডভোকেসি রবি প্রসাদ সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহরত সাংবাদিকদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ তুলে নিতে প্রধানমন্ত্রীর জোরালো পদক্ষেপ কামনা করে। অপর এক যৌথ বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট এবং সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আলোকচিত্রী শহীদুল আলমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। এদিকে শুক্রবার ঢাকায় সংবাদকর্মীরা সাংবাদিকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গাজনি শহরের ভেতরে তালিবান ঢুকে পড়ে হামলা চালিয়েছে। বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সঙ্গে লড়াই শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং তা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত। লড়াইরত দুটি দল এক পর্যায়ে শহরের ভেতরে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর কাছে চলে যায়। স্থানীয় বাসিন্দা এবং প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমানুল্লাহ কামরানি জানিয়েছেন, গভর্নমেন্টের নানা দপ্তর সহ জাতীয় নিরাপত্তা বাহিনীর নির্বাহী দপ্তর এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার অফিসের কাছে লড়াই হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফরিদ মশাল জানিয়েছেন, তালিবানকে শহরের বাইরে হটিয়ে দেওয়ার জন্য সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী সেখানে পাঠিয়েছে। তিনি বলেন, তালিবান অসামরিক আবাসিক এলাকায় আশ্রয় নেওয়ার ফলে তাদের হটিয়ে দিতে বেশ বেগ পেতে হচ্ছে। শহরের কিছু এলাকায়, বিশেষ করে দ্বিতীয় আরেকটি শহরে, এখনও লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার কাঠমান্ডুতে নেপাল এবং বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী বিদ্যুৎ আমদানি এবং বিদ্যুৎ খাতে নেপালের সহযোগিতা পাবে বাংলাদেশ। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নেপাল থেকে সরাসরি এবং তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী বিদ্যুৎ আমদানি ছাড়াও ওই দেশের বিদ্যুৎ খাতে বাংলাদেশের সরকারি অথবা বেসরকারি খাত নেপালে বিনিয়োগ করতে পারবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ মাধ্যমকে বলেন,
নেপালের যে হাইড্রো পাওয়ার, যেটা খুব আমরা অল্প পয়সায় নিতে পারবো, আমরা ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পাবো। আগামী 10 বছরে আমরা ইচ্ছা করলে 5000 মেগাওয়াট পর্যন্ত এই নেপাল থেকে আমরা নিতে পারবো।
নসরুল হামিদ বলেন, আগামীতে বিমস্টেকের বৈঠককালে বাংলাদেশ, নেপাল এবং ভারতের প্রধানমন্ত্রীগণ এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথিত অভিযোগের প্রেক্ষিতে তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করায় রাশিয়া একে বেআইনি পদক্ষেপ বলে নিন্দা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের ফলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পরে সম্পর্কের যে উন্নতি ঘটেছিল তা বেশ দুর্বল হয়ে পড়ল। রাশিয়ার সাবেক এক গুপ্তচর ও তার মেয়েকে ব্রিটেনে বিষ দিয়ে হত্যা করার চেষ্টায় রাশিয়ার সংশ্লিষ্টতার থাকার অভিযোগেই এই নিষেধাজ্ঞা জারি করা হল। আগামীকাল কলকাতার মেয়র রোডে বিজেপি সভাপতি অমিত শাহর জনসভা, তবে তৃণমূল সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ছেয়ে ফেলেছে। বিজেপি তৃণমূলের এই কাজটিকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল গতকাল রাত থেকেই ধর্মতলা থেকে রেড রোড পর্যন্ত গোটা এলাকা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড আর পোস্টারে ছেয়ে ফেলেছে। বিজেপির অভিযোগ, এটা উস্কানিমূলক কাজ।
প্রভোকেশন করা হচ্ছে, আমি জানি না কালকে আইন শৃঙ্খলার কি অবস্থা হবে। কলকাতা পুলিশকে ইতিমধ্যে আমরা চিঠি পাঠাচ্ছি।
এদিকে তৃণমূল সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি তো যে কোনো জায়গায় থাকতে পারে। অমিত শাহ জনসভায় এনআরসির সমর্থনে বলবেন ধরে নিয়ে পার্থবাবু জানান, শনি আর রবিবার তৃণমূল এনআরসির প্রতিবাদে সারা রাজ্যে কালা দিবস ও ধিক্কার দিবস পালন করবে। বিজেপির লক্ষ্য যেমন পশ্চিমবঙ্গ দখল, তৃণমূলও তেমন বিজেপিকে ঠেকাতে মরিয়া। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশে অতি সম্প্রতি ছাত্রদের নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে সামাজিক যোগাযোগের মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ইতিবাচক এবং নেতিবাচক উভয় অর্থেই। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন দিক বিশ্লেষণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস। ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনি সাংবাদিকতা ও গণযোগাযোগের ছাত্র এবং শিক্ষকও। গণযোগাযোগের ক্ষেত্রে ফেসবুক, টুইটার এ ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
আমি এটাকে খুবই ইতিবাচকভাবে আসলে দেখি। তো আমার মনে হয়েছে যে আগে যে মেইনস্ট্রিম বা মূলধারার যে গণমাধ্যম ছিল, সংবাদপত্র, টেলিভিশন, সেইখানে আমরা যারা অডিয়েন্স কিংবা যারা দর্শক শ্রোতা ছিল, তারা ছিল একটা প্রান্তিক অবস্থানে। যে সামাজিক মাধ্যমে এই প্রথমবারের মতো আমার মনে হয় এক ধরনের ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্রায়ন ঘটিয়েছে, যেটা উত্তরাধুনিকরা বলেন যে রিডার্স আর ড্রামাটিক্যালি এম্পাওয়ার্ড। এই রিডার্স মানে হচ্ছে অডিয়েন্স, যারা পাঠক, তারা দর্শক শ্রোতা, তারা এই প্রথমবারের মতো ক্ষমতায়িত হচ্ছে। তারা নিজেরাই প্রডিউসার, তারা কন্টেন্ট তৈরি করছে, তারা বাক্য শব্দ তৈরি করছে এবং তারা সেটাকে ডিসেমিনেট করছে, এবং তাদের একটা বিতরণ ব্যবস্থাও তারা রেখেছে নেটওয়ার্কের মধ্য দিয়ে। এই কারণে আমি মনে করি যে সাধারণ প্রান্তিক যারা ভোক্তার জায়গায় ছিল, তারা কিন্তু এখন একটা ক্ষমতায়নের জায়গায় চলে আসছে গণমাধ্যমে। এই অর্থে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখতেই পছন্দ করি।
বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনায় ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ভূমিকা রেখেছে। গণজাগরণ মঞ্চের সময় থেকে এই মাধ্যম ব্যবহৃত হয়েছে, আমরা ব্লগও দেখেছি। সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যে পথে নেমে এসেছিল, তাতে ফেসবুকের একটা বড় রকমের ভূমিকা ছিল। এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন?
এটাকেও আমি ইতিবাচকভাবে দেখব। এই অর্থে আমি মনে করি যে ফেসবুক কিংবা এই ধরনের সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমগুলো মানুষের দুটো প্রধান ইমোশনকে নিয়ে কাজ করে। একটা হচ্ছে অ্যাঙ্গার, একটা হচ্ছে ফিয়ার। যে মানুষের মধ্যে যে ক্ষোভ থাকে, রাগ থাকে, বিশেষ যে সোশ্যাল ইনজাস্টিস গুলো থাকে, সামাজিক অবিচার থাকে, অনেক ধরনের বিচারহীনতার ব্যাপার থাকে, মানুষের যে সাফারিং গুলো থাকে, ভোগান্তি থাকে, এগুলাকে কিন্তু ফেসবুক কিংবা টুইটার কিংবা সোশ্যাল মিডিয়া দারুণ ভাবে ব্যবহার করতে পারে। আর একটা ফিয়ারও থাকে যে আমি যে একা প্রতিবাদ করব, তাহলে আমি কি বিপদে পড়বো কিনা, আমাকে কি রাষ্ট্র ধরে নিয়ে যাবে কিনা। যখন সে দেখে যে ফেসবুকে কেবল আমি না, আরো হাজার হাজার আছে, লাখ লাখ আছে, তখন তার ফিয়ার কিংবা ভয়টা কিন্তু কমে যায় এবং এই ক্ষোভটাকে সে মোবিলাইজ করতে পারে, সে অর্গানাইজ করতে পারে এবং সেটাকে দারুণ ভাবে ব্যবহার করতে পারে। তবে কেবল ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া এটা পারে না, এটি হওয়ার জন্য রাষ্ট্র কিংবা সমাজের অবজেক্টিভ কন্ডিশন, এই অবজেক্টিভ কন্ডিশনই কিন্তু তাকে নির্মাণ করে, একটা পাটাতন তৈরি করে দেয়, প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যে সোশ্যাল মিডিয়াকে সে কিভাবে ব্যবহার করবে। রাষ্ট্র সমাজের মধ্যে যদি অবিচার থাকে, রাষ্ট্র সমাজের মধ্যে যদি মানুষের ভোগান্তি থাকে, মানুষ যে প্রত্যাশা করে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, সরকারের কাছে, যদি সেটা না পায়, তাহলে কিন্তু ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষের সেই ক্ষোভটাকে, অ্যাঙ্গারটাকে দারুণভাবে কিন্তু ট্রিগার করা যায়। এবং যেহেতু সবাই একসঙ্গে থাকে, একটা নেটওয়ার্কের মধ্যে থাকে, কাজে তার ভয়টাও কমে যায়, একটা সামষ্টিক সাহস তার মধ্যে কিন্তু তৈরি হয়। এবং আপনারা দেখবেন যে এটা প্রধানত কারা করে, আমি দেখি যে প্রধানত যারা আরবান শহরে থাকে, যারা তরুণ তারা করে, এবং তারা যাদের হচ্ছে প্রযুক্তি সম্পর্কে একটা ভালো ধারণা আছে। তার মানে প্রযুক্তি বান্ধব তরুণ সমাজ যারা শহরে থাকে এবং শিক্ষিত, তারাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক গুলো ব্যবহার করে তাদের অ্যাঙ্গার গুলোকে জানান দেয়। কাজে আমি মনে করি সাম্প্রতিক সময়ে যে গণজাগরণ মঞ্চ হয়েছে কিংবা আমাদের শিক্ষার্থীরা যে ফেসবুকে ব্যবহার করে, তারা কিন্তু একটা নিরাপদ সড়ক দিয়েছে। কিংবা গণজাগরণ মঞ্চে তারা বলেছে 71-এ যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধে তারা একটা ন্যায্য বিচার দিয়েছে এবং এটাকে দারুণ ভাবে তারা কিন্তু ব্যবহার করতে পেরেছে। এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের কারণে আপনি জানেন যে সেই আইনটি পরিবর্তন হয়েছে এবং সেই আইনে অনেকে ফাঁসি পর্যন্ত হয়েছে এবং বিচার কাজ কিন্তু এখনো চলছে। এবং আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে নিরাপদ সড়কের জন্য, বাংলাদেশের পরিসংখ্যান বলে প্রতিদিন সড়কে প্রায় 15 জন মানুষ মারা যায় এবং কেউ কেউ বলছে এটা মারা যায় না, আসলে হত্যা করা হয়। এই যে নিয়মিত একটা হত্যাকাণ্ড চলছিল সড়কে, এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে এবং তাদের দুজন বন্ধু নিহত হওয়ার পরে এই যে তাদের অ্যাঙ্গার, ক্ষোভ, এইটাকে জানান দেওয়ার জন্যই কিন্তু তারা ফেসবুকে নেটওয়ার্কিং করেছে, এবং তারপরে তারা সত্যি সত্যি কিন্তু আরবান স্পেস, এটা কেবল ফেসবুকে কিন্তু থাকেনি, তারা কিন্তু সড়কে নেমে এসেছে, মানে রিয়েল যে জায়গা সেই গ্রাউন্ডে তারা নেমে এসেছে। সেই জায়গা থেকে আমি মনে করি খুবই ইতিবাচক এবং সফল দুটি আন্দোলন।
একটা মজার ব্যাপার হচ্ছে যে বৈদ্যুতিন বিশ্বে অনেকগুলো শব্দের অর্থ পাল্টে গেছে, সেটা কম্পিউটারের ক্ষেত্রেই বলুন অন্যান্য ক্ষেত্রে বলুন। যেমন ধরুন ভাইরাস এবং ভাইরাল শব্দগুলো চিকিৎসা বিজ্ঞানে সংক্রামক বা সংক্রমণ অর্থে ব্যবহার করা হয়, এখন ডিজিটাল যুগে ভাইরাল শব্দটি সম্প্রচার অর্থেও ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই ভাইরাল করাটা রাষ্ট্র, সমাজ কিংবা ব্যক্তির ক্ষেত্রে কতটা স্বাস্থ্যকর?
আমার মনে হচ্ছে এইটার আমার প্রতিক্রিয়া একটু মিশ্র প্রতিক্রিয়া হবে। যে ভাইরাল যেহেতু ব্যবহার করা হচ্ছে, যে একটা বার্তা খুব দ্রুত, অডিও ভিজুয়াল কোন একটা মেসেজ কিংবা বার্তা খুব দ্রুত লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, ইতিবাচক কারণে হয়, যেটা সড়কের ক্ষেত্রে হয়েছে, গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে হয়েছে, তখন সেটা কিন্তু দারুণ একটা সফল বার্তা তৈরি করে, বহু লোক একসঙ্গে জেনে যায় এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজগুলো করছে। কিন্তু যখন এটা ফেক থাকে, যেখানে বললাম যে আমি কেন মিশ্র প্রতিক্রিয়া বলতে যাচ্ছি, যে সোশ্যাল মিডিয়াকে ফেসবুকে কিন্তু অনেক এক মিথ্যা, অনেক গুজব, অনেক অর্ধসত্য, অনেক বিকৃত তথ্য কিন্তু ব্যবহার করা হয়, তখন তার ফলটা কিন্তু উল্টো হয় আসলে। একটা একটা গুজবকে, একটা মিথ্যা তথ্যকে ব্যবহার করে মানুষ কিন্তু ভুলভাবে রাস্তায় নামতে পারে, আর কারোর উপর আক্রমণ করতে পারে, একটা মিথ্যা অ্যাঙ্গারের জন্ম দিতে পারে। কাজে ফেসবুক কিংবা টুইটার কিংবা সোশ্যাল মিডিয়ার আমার মনে হয় দায়িত্বশীল যে ভূমিকা, সেখান থেকে আমাদের মতো দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ অনেক দূরে আছে। আমরা দেখেছি অনেক অপবৈজ্ঞানিক, যেমন সাইদিকে চাঁদে দেখা গেছে, এইটা ভাইরাল হয়ে গেল এবং বহু মানুষের লাইক দিচ্ছে, তারা বিশ্বাস করতে পছন্দ করছে। কিংবা আমাদের কাজী নওশবা নামে একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও বলছেন যে চোখ তুলে নেওয়া হচ্ছে, চারজনকে মেরে ফেলা হয়েছে, পরে কিন্তু দেখা গেল যে না, ডেইলি স্টারের মতো মেইন স্ট্রিম মিডিয়া বলল যে না, এরকম চোখ তোলা হয়নি, এভাবে চারজন শিশুকে মেরেও ফেলা হয়নি। কাজে এরকম একটা ফেক, বিকৃত, মিথ্যা, গুজব তথ্য দিয়ে আবার কিন্তু মানুষকে বিভ্রান্ত করা যায়। মানুষের একটা বৈধ অ্যাঙ্গার, যেটা একটা পজিটিভ রেজাল্ট আনতে পারে, এরকম মিথ্যা ফেক ঘটনা কিন্তু সেই বৈধ আন্দোলনে কিন্তু কলঙ্ক লেপন করে, কালিমা লিপ্ত করে, এটিকে প্রশ্নবিদ্ধ করে। কাজে সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার করবো অবশ্যই, কারণ আমি বলেছি যে অডিয়েন্স এই প্রথমবারের মতো খুবই এম্পাওয়ার্ড হয়েছে, একটা গণতান্ত্রিক ঘটেছে, কিন্তু এটাকে ব্যবহার করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে, না হলে কিন্তু বিপদ আছে এবং সেই বিপদ অনেকগুলো কিন্তু আমরা টের পেয়েছি।
জি, সেই প্রসঙ্গেই বলছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমের উপর যে কোনো নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে। আবার একথাও সত্যি, যেমনটা আপনিও বলছিলেন, যে এই স্বাধীনতার অপব্যবহারও আমরা লক্ষ্য করেছি। সংবাদপত্রের মতো সেলফ সেন্সরশিপ আরোপের কিংবা সম্পাদনার অবকাশ কিন্তু এখানে নেই বললেই চলে। এর ইতিবাচক দিক আপনি একটু আগেই বলেছেন যে পার্টিসিপেশন সবাই করতে পারছে, ইন্টারঅ্যাক্টিভ একটা ব্যাপার আছে, কিন্তু এই যে সম্পাদনার কোনো অবকাশ নেই, সেলফ সেন্সরশিপের কোনো অবকাশ নেই, তাহলে সামাজিক যোগাযোগের মাধ্যম কি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য থাকবে না সেখানে?
অবশ্যই থাকা উচিত। এইটা নিয়ে আমার যেটা মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের তথ্য বার্তা থাকবে, এই যে আমরা যারা ভোক্তা হিসেবে আছি, সামাজিক মাধ্যমে যারা যুক্ত আছি, তাদের যদি সামাজিক মাধ্যম ব্যবহারের যে লিটারেসি আমরা বলি, সেই সাক্ষরতা যদি বাড়ে, আমরা যে দেশের মানুষ অনেক বেশি শিক্ষিত, যে দেশের মানুষ অনেক বেশি সচেতন, তাদের মধ্যে অনেক বেশি ক্রিটিক্যাল ফ্যাকাল্টি তৈরি হয়। আমরা গুজবের তত্ত্ব আমরা পড়াই, আমাদের কমিউনিকেশন সাংবাদিকতা রিউমার থিওরি পড়ানো হয়, সেখানে বলা হচ্ছে সেই মানুষই গুজব বেশি বিশ্বাস করবে যার মধ্যে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি থাকে না, যে বললেই বিশ্বাস করে, যার মধ্যে শিক্ষা, সচেতনতা এবং সমাজ রাষ্ট্রকে দেখবার একটা ক্রিটিক্যাল চিন্তা যার মধ্যে থাকে, সে কিন্তু গুজবে সহজে কান দেয় না, এটাকে পাত্তা দেয় না। কাজে মানুষের একটা লিটারেসি বাড়াতে হবে, যারা ফেসবুক ব্যবহার করি তাদের শিক্ষা, সচেতনতার লেভেলটা বাড়াতে হবে। আরেকটা হচ্ছে ভাষ্যমান জন আমরা মেইন স্ট্রিম মাধ্যমে একটা বড় ভূমিকা পালন করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় দু একটা খবরের কাগজে মিথ্যা, গুজব, অন্য তথ্য, অন্য জায়গার লাশ, হত্যাকেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা হচ্ছিল। তখন কিন্তু প্রধান মেইন স্ট্রিম অনেকগুলো কাগজ এটাকে চ্যালেঞ্জ করেছে যে না, এটা এই বাংলাদেশের ছবি না, এটা অন্য দেশের ছবি, এটা অন্য জায়গার ইমেজ ব্যবহার করা হচ্ছে। এবং এই নিরাপদ আন্দোলনের ক্ষেত্রে আমি দেখেছি প্রধান দুটি দৈনিক কাগজ, তারা কিন্তু ছবি দিয়ে দেখিয়েছে, তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছে যে ফেসবুকের বিষয়গুলো গুজব। তারপরে আবারও আমাদের যে ব্যাক টু দ্য বেসিক, যে আমাদের সাংবাদিকতা, প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়া, যে তিনটে মূলনীতি আমি যেটা বলি, একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে অ্যাকুরেসি, একটা হচ্ছে ফেয়ারনেস, এই যে সততা, যথার্থতা এবং হচ্ছে পক্ষপাতহীনতা, যে ব্যাক টু দ্য বেসিক। এই মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি সোশ্যাল মিডিয়ার কোনো ফেক, গুজবকে চ্যালেঞ্জ করে, দাঁড়িয়ে আসল সত্য কিংবা বস্তুনিষ্ঠ তথ্য কোনটা পরিবেশন করে, তাহলে আমাদের পাঠকরা যেহেতু একসঙ্গে এই মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে থাকে, তাদের একটা অনলাইন ভাষণ আছে, আবার ফেসবুক সামাজিক মাধ্যমের মধ্যে আছে, এর মধ্যে একটা ভারসাম্য আসতে পারে বলে আমার মনে হয়। যে কোনো গুজবকে মেইন স্ট্রিম মাধ্যম চ্যালেঞ্জ করবে এবং আসলে ঘটনা কি হয়েছে সেই জায়গায় যদি সত্য ঘটনা স্থাপন করে, আমার মনে হয় যে অডিয়েন্স হিসেবে আমাদের মধ্যে একটা সত্য তথ্য পেতে পারে, একটা ভারসাম্য আসতে পারে, এইটা আমার মনে হয়।
বাংলাদেশে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্টের 57 ধারায় বেশ কিছু সাংবাদিক, বলা হচ্ছে গত 4 মাসে অন্তত 22 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে অভিযোগ হচ্ছে যে বেশ কিছু ছাত্রকে এই আইনের অধীনে আটক করা হয়েছে, সেটা কতখানি যুক্তিযুক্ত?
এটা আমরা একেবারেই সমর্থন করছি না। এই 57 ধারা নিয়ে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে মিডিয়া শিক্ষক হিসেবে ছাত্র হিসেবে আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আমরা বাতিলের দাবি করেছি এবং আইনমন্ত্রী কিন্তু কথা দিয়েছেন যে এটা বাতিল হবে, নতুন একটি আইন হচ্ছে, সেই আইনে 57 থাকছে না। যদিও দুঃখজনক যে 57 চাইতেও আরো ভয়ঙ্কর আর একটা ড্রাকোনিয়ান আইন 32 ডিজিটাল নিরাপত্তার মধ্যে ঢোকানো হয়েছে। আমরা মনে করছি 57 ধারা আইনতে যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্যটি ব্যাহত হয়েছে, এটি একটা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত ধারা এবং অবিলম্বে আমরা চাইছি যে আসলে এটা বাতিল করা হোক, কারণ এই আইনে সবচেয়ে বেশি হেনস্থা হয়েছে সাংবাদিকরা। কিন্তু আইনটি কিন্তু সাংবাদিকদের হেনস্থা করবার জন্য ব্যবহৃত হয়নি, বরং হয়েছিল মানুষের মত প্রকাশকে সুরক্ষা দিবে, কাজে এই অপব্যবহারটা হয়েছে, কাজে যে কারণে আমরা 57 ধারা বাতিল কিন্তু চাইছি। আসলে যে কেউ যে কাউকে চাইলে এই আইনে তথাকথিত ভাবমূর্তি, সুনাম, ক্ষুণ্ণ কোনো ডেফিনেশন দেওয়া হয়নি, এটাকে ব্যবহার করা হতে পারে এবং সত্যি সত্যি ব্যবহার হয়েছে, কাজে এটি অবিলম্বে আইনটি আমরা আসলে বাতিল চাইছি।
আলোকচিত্র শিল্পী শহীদুল আলমকে এই সামাজিক মাধ্যমে তার তৎপরতার জন্য এবং বলা হচ্ছে আল জাজিরায় তার মন্তব্যের জন্যও আটক করা হয়েছে। তাতেই মত প্রকাশের স্বাধীনতা এবং সমালোচনার গণতান্ত্রিক অধিকার কি খর্ব হচ্ছে না?
আমার তো মনে অবশ্যই খর্ব হয়েছে। আমি একটা ভলটিয়ারের উক্তি আমার ক্লাসে সবসময় বলি, যেহেতু আমি মিডিয়ায় পড়াই, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। এই এই যে মত প্রকাশ, ভিন্নতা, মত, দ্বিমত, এটাই কিন্তু বিউটি অফ ডেমোক্রেসি, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং ডেমোক্রেটিক ভ্যালুজ যেটা আমরা বলি, গণতান্ত্রিক মূল্যবোধের মত কথা হচ্ছে একটা তর্ক থাকবে সমাজের মধ্যে, একটা প্রশ্ন থাকবে এবং একটা পর মত সহিষ্ণুতা থাকবে, একটা টলারেন্স থাকবে যে আমি কতদূর ভিন্ন মত দিতে পারি। আল জাজিরায় শহীদুল আলম যে সাক্ষাৎকার দিয়েছে আমরা দেখেছি সেখানে সরকারের সমালোচনা আছে, রাষ্ট্রের সমালোচনা আছে, তো সেই ধরনের সমালোচনা আমি একটা টক শোতে উপস্থাপনা করি, বিএনপির অনেক নেতা নেত্রী, বামপন্থী নেতা নেত্রী যারা আছেন তারা কিন্তু সেই সমালোচনা করেন। কাজে আমরা যেটা হচ্ছে রাষ্ট্রকে সরকারে আমরা রিডিউস করে ফেলেছি আর সরকারকে পার্টির মধ্যে আমরা রিডিউস করে ফেলেছি, কাজে এটি সরকারের সমালোচনা হতেই পারে, সরকারের সমালোচনা মানে এটাকে রাষ্ট্রদ্রোহী করে ফেলি আমরা, এইটিও একটা ভুল ব্যাখ্যা হচ্ছে বলে আমার মনে হয়। আমার মনে এর মধ্য দিয়ে তার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এবং তার মানবাধিকার আসলে লঙ্ঘন হয়েছে, আমরা তারও কিন্তু মুক্তি চাইছি আসলে নাগরিক সমাজের পক্ষ থেকে।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন, এবং আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন, এবং যথারীতি সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। টপিকসটা তো তুমি বলেই দিলেন যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো সেলিম, আজকে আমাদের প্রথমে আমরা বলে দিই শ্রোতাদের যে আমাদের সঙ্গে কারা আছেন।
হ্যাঁ, আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে রোজিনা ইসলাম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক, স্পেশাল করেসপন্ডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিনা ইসলাম।
হ্যালো
রোজিনা, বোধহয় এখনো
লাইনে
যারা এসেছেন তাদেরকে বলি, সাইদ রহিম আছেন, প্রেসিডেন্ট নিউ ইয়র্ক বাংলাদেশ ট্রাফিক অ্যাসোসিয়েশন।
নিউ ইয়র্ক ট্রাফিকে তো অনেক পুলিশ, মানে যারা বাঙালি বাংলাদেশি, অনেকেই
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ রহিম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকে।
খুবই ভালো কথা, আপনাকে স্বাগত জানাচ্ছি।
গুড আফটারনুন, আমাকে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
শুভ অপরাহ্ন।
আচ্ছা, নিউ ইয়র্ক NYPD তে আরো একজন কাজ করেন ট্রাফিক এনফোর্সমেন্টে, বাংলাদেশ, তিনিও বাংলাদেশি আমেরিকান, গোলাম কিবরিয়া অনু আমাদের সঙ্গে, তিনিও আছেন।
হ্যালো,
ধন্যবাদ। হ্যালো লোকে আপা, ধন্যবাদ।
ধন্যবাদ
ভয়েস অফ আমেরিকাকে, আপনাকেও ধন্যবাদ, এবং ফকিরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
সেটি হলো যে বাস দুর্ঘটনার কারণে দুইজন শিক্ষার্থী মারা যাওয়ার ফলে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন ছিল,
পরিস্থিতি বিরাট ছিল
সারা দুনিয়ায়। বিশেষ করে সামাজিক মাধ্যমের কারণে মানুষ জেনেছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি, যার কারণে সড়ক দুর্ঘটনা, সড়ক আইন, পরিবহন আইন এবং ট্রাফিক আইন, এই তিনটা বিষয় আলোচনায় এসেছে সম্প্রতি বাংলাদেশের, এবং সেই কারণে আজকে আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি। আর আমরা নিয়েছিও এইখান নিউ ইয়র্কের ট্রাফিক ডিপার্টমেন্টের দুজন নিয়েছি, এই কারণে যে বাংলাদেশের ট্রাফিক আইন বা সড়ক আইনের যেসব মানে দুর্বলতা দিকগুলো আছে সেগুলো নিয়ে তারা হয়তো কিছু পরামর্শ আমাদেরকে দিতে পারবেন।
হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, কারণ হয় কি যেটা আমরা এখানে দেখি যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের তুলনা আমরা করতে চাই না, বাংলাদেশ তো নয়ই, কিন্তু তুলনা না করলেও একটা যে সুষ্ঠু শৃঙ্খল একটা পরিস্থিতি এখানে, রাস্তাঘাটে চলতে গেলে এমনকি একজন অন্ধ মানুষ তার সাদা লাঠিটি হাতে নিয়ে রাস্তা পার হচ্ছেন, অন্ধ মানুষ নিরাপদে কুকুরকে সঙ্গে নিয়ে, তার সঙ্গী হিসেবে যে কুকুর থাকে তাকে নিয়ে রাস্তা পার হচ্ছেন, রাস্তায় আওয়াজ শোনা যাচ্ছে যে এত মিনিট আপনি পথটা পারাপার করতে পারবেন, আর নিশ্চিন্তে তারা যাচ্ছেন, সেই রকম বিপর্যয়কারী দুর্ঘটনা এখানে দেখা যায় না। আর যানজটেরও প্রশ্ন ওঠে না, যানজট যদি কোনো সময় কোথাও দেখা যায় সেটাও কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে কাটিয়ে উঠে যায়।
সময় সময়ের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হলে হয়,
সেটা
কোনো দুর্ঘটনা ঘটলে যানজট হয়, অন্য কোনো কারণে
প্রাকৃতিক দুর্যোগ হলে, গাছ পড়ে গেল বা মানে বন্যা হলো, তাছাড়া সাধারণত একটা মানে সুষ্ঠু পরিবেশে যখন সব কিছু শান্ত নিয়ম মাফিক চলছে সেইখানে প্রতিনিয়ত এই রকম দুর্ঘটনা, এবং বাস চালক দেখা যাচ্ছে যে তার বয়স যথেষ্ট হয়নি, কোনো প্রশিক্ষণ নাই, সেই ধরনের এখানে ঘটনা তো
একেবারেই
শোনাই যাবে না এবং চিন্তাই করা যাবে না।
আচ্ছা, তো বাংলাদেশের এই আন্দোলনের প্রেক্ষিতে একটি আইন হয়েছে, মন্ত্রিপরিষদ পাশ করেছে, যেটি বলা হচ্ছে যে সড়ক পরিবহন আইন, যাতে বলা হচ্ছে যে দুর্ঘটনায় মৃত্যু সর্বোচ্চ সাজা 5 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড, এবং সর্বোচ্চ 5,00,000 টাকার জরিমানা, এরকম একটি সড়ক পরিবহন আইন হয়েছে এই আন্দোলনের ফলশ্রুতিতে। আর যদি এরপরে তদন্ত করে দেখা যায় যে এটার দোষ ছিল, এটা উদ্দেশ্যমূলকভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এরকম বিধান রেখে আইন করা হয়েছে। এবং এই আইন নিয়ে ইতিমধ্যে নানান ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা শুরু হয়েছে। রোজিনা ইসলামের কাছ দিয়ে আমরা শুরু করি যে এই বাংলাদেশের ট্রাফিক আইন সপ্তাহ চলছে, এটাও আরেকটি বিষয়, তো রোজিনা ইসলাম বলবেন যে এর প্রেক্ষিতে
কি, এবং সেই ট্রাফিক সপ্তাহ যে চলছে সেখানে কিন্তু কিশোর তরুণরা আবার সাহায্য,
রোভার স্কাউটরা অংশ নিচ্ছে,
এবং তারাও ছাত্রছাত্রী সবাই আসছে, এবং সুশৃঙ্খলভাবে এই ট্রাফিক সপ্তাহ মানে পালিত হচ্ছে।
আচ্ছা, এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা কি পেলাম, কি হারালাম?
আমরা আসলে পেয়েছি আবার অনেক হারিয়েছি, কারণ এখন যে হামলা, গুলি, আহত এবং নিহত বা নিরাপদ সড়কের রাস্তায় যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা ছিলেন, আজকে আপনি বাংলাদেশের পত্রিকাগুলো খেয়াল করে দেখবেন যে এটা ইউনিভার্সিটি পর্যন্ত চলে গিয়েছিল, এবং ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়ে গ্রেপ্তার হয়েছে, যাদের বাবা মারা চোখে জল। তো ঘটনা আসলে এখন পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছে, এই তাড়াহুড়োর মধ্যে আসলে আইনটি পাশ হয়েছে। আইনটি থেকে আমি শুরু করতে চাই, ফকির সেলিম যেটা বললেন যে একটা আইন হয়েছে যেখানে 5 বছরের সাজা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ঘটনা তদন্ত করে যদি প্রমাণ হয় যে তিনি এটার সাথে খুনটি তিনি করেছেন, তাহলে সেটা মৃত্যুদণ্ড হবে। কিন্তু ইন্টারেস্টিংলি আইনে এটা কোথাও মানে আইনের কোথাও এই বিষয়টা উল্লেখ করেনি। আপনারা দেখেছেন যখন আইনটি পাস হবে, আগের দিনই আমি আসলে আইনটা পেয়েছি এবং আইনটা নিয়ে নিউজ করতে গিয়ে আমি দেখেছি আসলে তেমন কোনো পরিবর্তন আইনে আসেনি, বরং আগে সাজা ছিল মানে 1983 সালের দিকে সাজা ছিল 3 বছর, তারপরে এই ধরনের ঘটনা বাড়ার কারণে হাইকোর্টের একটা রিট হয়েছিল, ওই রিটে বলা ছিল যে এই সাজা 7 বছর থাকবে, এবং 7 বছর থেকে তারপরে তো আর আইনটা পাস হয়নি। এত যেদিন এই দুর্ঘটনাটা ঘটলো তার পরদিনই ক্যাবিনেট ছিল, ক্যাবিনেট থেকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে এই আইনটি উঠাতে হবে এবং পাস করাতে হবে। হ্যাঁ, এবং এই আইনের ক্ষেত্রে আসলে বিশাল ঘটনা ঘটেছে, যে আইনটি একটা প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ে আবার একটি কমিটি করেছে, কমিটি মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। ওইখানে আমরা দেখলাম কি যে 5 বছর, কিন্তু নির্দিষ্ট করে আসলে কোথাও বলা নেই যে চালক যখন চালকের দায়ী থাকলে বা চালকের বিরুদ্ধে যখন মামলা করবে বা তদন্ত হবে, যখন প্রমাণ হবে তখন তাকে 302 ধারায় তার বিরুদ্ধে মামলা
দেওয়া
হবে। আসলে এইটা অনেকদিন ধরে চলতেছে। আমি যদি আপনাকে একটু ফিরে দেখতে বলি যে 2013-14 সাল যখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তখনই নৌমন্ত্রী একদল পরিবহন নেতাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়েছিলেন, কারণ তখন 302 ধারায় 5 জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছিল। 302 ধারায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মানে খুনের মামলা। তখন উনি এটাকে যেন 304-এ নেওয়া হয়, 4-এ হচ্ছে যে এই শাস্তিটা, তখন 3 বছর আর কি সর্বোচ্চ সাজা, তো 5,000 টাকা জরিমানা ছিল। তো ওই ওই জন্য তারা মিটিং করে এবং পরবর্তীতে এই সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সময় তারা একটা প্রজ্ঞাপন জারি করে যে এখন থেকে চালকের বিরুদ্ধে আর 302 ধারায় কোনো মামলা করা যাবে না, 304-এর খ ধারায় করতে হবে। আলটিমেটলি কিন্তু সেটাই রয়ে গেল, মানে এই আইনটা পাস করলো 304-এর খ ধারায়। তো যেটা ছাত্রদের দাবি ছিল যে 302 ধারায় মামলা হতে হবে, আমরা আমরা বলি না যে এটা মানে চালক কাউকে ইচ্ছাকৃত ভাবে মারে,
আসলে চালক যদি রোজিনা এখানে একটি কথা আছে, চালক উদ্দেশ্যমূলক ভাবে কাউকে মারছে বা কিছু সেটা প্রমাণ করাও তো কঠিন। আর সেটা কিভাবে প্রমাণ করবে যে একজন চালক যেভাবেই হোক যে কাউকে যদি সে মারতে চায়ও, আমি অনেক সময় ভেবে দেখি যে হ্যাঁ একজন কাউকে খুন করার উদ্দেশ্য নিয়ে গাড়িটা তার উপরে চাপিয়ে দিল বা নিয়ে গেল, কিন্তু সেটা কিভাবে প্রমাণ হবে যে সে তাকে খুন করার জন্য চলে গিয়েছিল? এটা প্রমাণক আইনের অধীনে প্রমাণ করা অত্যন্ত কঠিন।
আইনে যদি আপনি এই বিষয়গুলো মানে একটু বিশ্লেষণ করে না দেন তাহলে তো চালক 2 দিন পরই জামিন দিয়ে বের হয়ে আসবে
একেবারেই,
এবং একেবারেই। আর যেটা এখন ইন্টারেস্টিং, আমি যখন এই আইনটি তৈরি করছিলাম তার যার পরদিন ক্যাবিনেটে ওঠার কথা, আমি দেখলাম যে মনজিল মোর্শেদ বাংলাদেশের একজন নাম করা আইনজীবী, উনি দেখছিলাম যে ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিবের কাছে উনি গিয়েছেন এবং ওনাদের যে হাইকোর্টে যে একটা রিট ছিল আইন নিয়ে যে 7 বছর সাজা হতে হবে বা 10 বছর, সেই রিটগুলো ওনারা মনে করিয়ে দিতে চেয়েছেন। এখন ওই রিটটাকে আপনারা আমলে না এনে ওনারা যে আইনটা করলেন এবং 5 বছর সাজা করলেন, আমি বারবার সবচেয়ে বেশি মানে আমার কাছে ইয়ে লেগেছে যে মানে আইনমন্ত্রী ব্রিফিং এ যে কথাগুলো বললেন মানে ব্যাখ্যা দিয়ে যে আমরা এরকম করেছি যে সাজা মানে যদি প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড, এই কোনো বিষয় কিন্তু আইনে নেই। আইনে জাস্ট ক্লিয়ারলি বলা আছে যে নিরাপদ সড়কের দাবিতে মানে যদি যে আইনটি হয়েছে সেটা হচ্ছে যে আইন বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধি 304 ধারায়, সাজা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড বা সর্বোচ্চ 5,00,000 টাকা জরিমানা। মানে এখানে আপনার
আসলে একটি প্রাণের মূল্য যে কি হতে পারে সেটা বোধহয় কেউই উপলব্ধি করছেন না কর্তৃপক্ষ মহলে, এবং যারা আইন প্রণয়ন করে কার্যকর করতে চাইছেন তাদের মনে কে আসছে জানি না। তবে আমার ধারণা যে রাজপথে নেমে একটা উত্তাল পরিবেশ, উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি না করে বিভিন্ন পর্যায়ে দাবি জানানো উচিত যে এই আইনটি সঠিকভাবে যথাযথভাবে প্রণয়ন করে তারপরে সেটা বাস্তবায়ন করা হোক, এবং মানে আশু পদক্ষেপ নেওয়া হোক। জরুরি ভিত্তিতে এই আইনটি যেমন প্রণয়ন করা হলো তড়িঘড়ি করে, অনেক ফাঁক ফোকর রেখে, সেগুলো সামলে নিয়ে আবার যথাযথভাবে করা হোক। অনেকের ভেবে দেখা উচিত আজ যদি আমার ছেলে আমার মেয়ে এই মৃত্যুর সম্মুখীন হয় আমি কি দাবি নিয়ে যাব। একজন মা বাবা ভাই বোন তারা তাদের আত্মীয়কে হারানো তাদের প্রিয়জনকে হারানোর পর কি দাবি নিয়ে তারা যাবেন, কার কাছে যাবেন? সুতরাং আইনটি তাদের জন্য তাদের কথা ভেবেই করা উচিত, তাই নয় কি?
আর আইন মানার কথা
আমি একটু এক করতে চাই যে আপা এখানে এই যে আইনটা হলো এটা তো একটা দাবির মুখে হলো, আর এই দাবি নিয়ে কিন্তু আমাদের একজন সব মানে সুপরিচিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন অনেকদিন ধরে আন্দোলন
করছেন, সেটাই স্মরণ করে আমাদের সঙ্গে ছিলেন এবং তার কথা স্মরণ করে আমি বললাম, কারণ তিনি উল্লেখ করেছিলেন যে যখন তিনি দাবি জানিয়েছিলেন নিরাপদ সড়কের তখন তাকে বলা হয়েছিল যে স্ত্রী মারা যাওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা তো কেউ জানি না যে নিজের মানে নিজের ঘরে না ঘটলে নিজের পরিবারে না ঘটলে
দাবিটা শুরু করেছিলেন, এটা ঠিক। আচ্ছা আপনি ট্রাফিক সপ্তাহের কথা যেহেতু উল্লেখ করলেন, বাংলাদেশে অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কারণেই মৃত্যুর মতো ঘটনা ঘটে এবং তার কারণেই আন্দোলন হয় এবং দাবি দাওয়াগুলো ওঠে। রোকেয়া প্রথমেই আলোচনা শুরুতেই বলেছিলেন যে এই দেশে সাধারণত ইচ্ছে করে দুর্ঘটনা ঘটে না, ট্রাফিক জ্যাম হয় না, এগুলো হয় একেবারে নিছক দুর্ঘটনা যখন ঘটে
দুর্ঘটনা দুর্ঘটনায় তো সেটা সামলা মানে এড়িয়ে যাওয়া যায় না।
আমাদের দেশে আপা যে ট্রাফিক আইন অলরেডি আছে, আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে যে ট্রাফিক আইন অলরেডি আছে বা ছিল, সড়ক আইন পরিবহন আইন আগে যা ছিল সেগুলো কিন্তু ঠিকমতো মানা হতো না, যার কারণে দুর্ঘটনার সংখ্যা বেশি হতো।
সংখ্যা বেড়েছে, এখন তো জনসংখ্যা বেড়েছে, যানবাহন বেড়েছে, সুতরাং আরো দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে সেইভাবে।
এই দেশে সবাই আইন কানুন খুব সুন্দরভাবে শক্তভাবে মানেন,
যার কারণে এবং আরেকটি যে ট্রাফিক পুলিশকে যদি কেউ দেখে তখন গাড়ির গতিটি ওই 60 মাইল স্পিডে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি লেখা থাকে যে 50 বা 45 সেই তার নিচেই নেমে আসে।
পুলিশ দেখা বাদ দিলাম, এখন ডিজিটাল যুগে তো সব জায়গায়
স্পিডোমিটার।
আপনি আপনি চিন্তা করতে পারেন যে আমাদের দেশে 2018 সালে এসে এটা নির্দিষ্ট করা হয়েছে যে যে চালাবে তার বয়স 18 হতে হবে।
আমাদের ধারণার বাইরে, বহুদিন বাইরে থাকার পর, বিদেশে থাকার পর, শুধু যুক্তরাষ্ট্রে নয় বাইরের বিভিন্ন দেশ দেখার পর আমার অবাক লাগে ভাবতে।
আচ্ছা, এবার আমরা একটু
আমাদের যারা সঙ্গে ট্রাফিকের
সাইদ রাইমের কথা আগে শুনি, যে আপনি তো বাংলাদেশ আমেরিকান ট্রাফিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক সবচেয়ে টাফ জায়গা বিশ্বের সবচেয়ে ট্রাফিক,
এবং ট্রাফিক একবারে মানে ওই জনসংখ্যার মতই ট্রাফিক হতে সেরকম।
আপনার অভিজ্ঞতা একটু বলবেন।
আমি আমি আপনাকে একটু কারেকশন করে দিই, আমি বাংলাদেশ আমেরিকান ট্রাফিক অ্যাসোসিয়েশন, আমি NYPD নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ট্রাফিক কন্ট্রোল ডিভিশনের প্রেসিডেন্ট।
আচ্ছা, ধন্যবাদ।
আমি হলো এখানে এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট হলাম। সো আমি আপনাদের কথা শুনলাম, আমি এখানে 37 ইয়ার্স থাকি এবং আমি ড্রাইভ করি অলমোস্ট 32 ইয়ার্স। সো এবং আমি NYPD-তে আছি অলমোস্ট 14 ইয়ার্স, এবং আপনি আমি এই পজিশনে হোল্ড করছি, আমি একমাত্র পুরো আমেরিকার ভিতর লেবার অর্গানাইজেশনে। আমার কোশ্চেন হলো যে দেখেন, আমি কিছুক্ষণ আগে আমার একটা মিটিং থেকে আসছিলাম যখন আপনাদের সরকার ভাই ফোন করলেন। আমি মিটিং থেকে আসার পথে আমি গাড়ি, আমার স্পিড ছিল একটু উপরে, ম্যানহাটন থেকে আমি আসতেছিলাম, স্পিড লিমিটটা একটু উপরে ছিল।
আপনি বলছিলেন বোধহয় মেয়র অফিস থেকে আসছিলেন আপনি?
ইয়েস, আমি আমার মিটিং ছিল সিটি হলে। ইয়েস, সো আসার সময় এক মানে গ্রিন লাইট, লাইট কিন্তু আমার ফেভারে, আমার স্পিডও 5 মাইল বেশি ছিল। আমি আপনার দুইজন পেডেস্ট্রিয়ান, একটা একটা মা তার বাচ্চাকে নিয়ে রাস্তাটা ক্রস করতেছে, কিন্তু তার হলো ডোন্ট ওয়াক সিগন্যাল। আমি কিন্তু চলে যেতে পারতাম, আমি বাচ্চাটাকে মেরে দিয়ে চলে যেতে পারতাম, কি হতো কিছুই হতো না, তার ফল, কিন্তু আমি তা করি নাই। আমার স্পিডটা আমি থাম করে সঙ্গে সঙ্গে রিডিউস করে ফেলে তাকে সেভ করছি। লাইট কিন্তু আমার ফেভারিট ছিল, হুইচ ইজ কল্ড অ্যাওয়ারনেস।
সচেতন, হ্যাঁ, মানুষকে সচেতন হতে হবে, নিজের বুদ্ধি বিবেক দিয়ে কাজ করতে হবে।
এক্স্যাক্টলি, আইন আপনি যদি প্রপারলি ইমপ্লিমেন্ট না করেন, আইন আমাদের দেশে আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আমাদের এখানে দেখেন স্কুলের কাছে, আমাদের নতুন মেয়র ডি ব্লাজিও যখন প্রথমবার মেয়র হলো, গভর্নরকে বললো যে স্কুল জোনে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল, বিকজ এরা স্কুল সেফটি জোনে যে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, প্রচুর মারা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে লেজিসলেটররা, স্টেট লেজিসলেটর, সিটি লেজিসলেটররা বসে স্পিড রিডিউস করে দিল, ক্যামেরা বসালো, এবং তারপর তারা প্রপারলি ইমপ্লিমেন্টেশন করছে। এটা অনেকে আপনারা জানবেন, এটাকে বলে কুইন্স ব্লুবার্ড। এখন এটা মানে অ্যাক্সিডেন্ট রেট রিডিউস হয় অনলি 3%, ইট ওয়াজ বিফোর লাইক 80%। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। এই নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকার কোথাও শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতি নাই, শ্রমিক সমিতি নাই, এগুলা নেই, এগুলা থেকে বের করে দিতে হবে। কোনো ড্রাইভারই ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে হবে, এবং যে আইনটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেশন করতে হবে। ট্রাফিকের জন্য আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে সেপারেট অ্যাডমিনিস্ট্রেটিভ জাজ আছে, যারা শুধু ট্রাফিক আইনে বিচার করে, এবং এই বিচারগুলো এত দ্রুত হয়। আমি কিন্তু আইনের ছাত্র, আমি বাংলাদেশ থেকে আমি আইনে পড়ে এসেছি।
আচ্ছা,
তো আমাদের দেশে এইগুলো নেই। আপনি আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। যখন
এটা তো সবসময় বলা হয় যে আইন অনেক আছে, আইনের ফাঁক ফোকর অনেক আছে, কিন্তু আইনটা কার্যকর বেলায় মানে কার্যকর করার বেলায় অনেকের দেখা যায় যে অবহেলা, এবং তারা নীরব থাকেন, তারা নিশ্চুপ থাকেন, অনেকে এটা প্রয়োগ করতে জানেন না বা করতে চান না।
প্রয়োগের সঙ্গে জড়িত একজনের সঙ্গে
অনেক ব্যাপার আছে যে গাড়ির,
আমি যখন প্যাসেঞ্জার আমি ছাদে উঠবো না, আমি হ্যান্ডেল ঝুলে থাকবো না,
এগুলো তো সচেতনতার
ব্যাপার।
আচ্ছা গোলাম কিবরিয়া অনুর কাছে আমি একটু আসি, আপনি তো মানে এই ট্রাফিক আইন প্রয়োগের সঙ্গে জড়িত, আমাদের দেশে মানে বাংলাদেশে কি কারণে ট্রাফিক আইন কিংবা অন্যান্য সড়ক পরিবহনের যেসব আইন আছে প্রয়োগ হচ্ছে না, আপনারা কিভাবে প্রয়োগ করেন, এই শিক্ষা কিভাবে আপনারা পরামর্শ হিসেবে দিতে পারেন?
প্রথমত আমি
সাইদ রহিম আপনার কাছে একটু পরে আসছি, আমি
গোলাম কিবরিয়া অনুর
কাছে একটু বক্তব্য শুনি তারপরে আবার আপনার কাছে আসছি। জি
ধন্যবাদ ফকির, রোকেয়াপা ধন্যবাদ, আমি আপনারই শহরের ছেলে, জিরাইদার ছেলে। এনিও আমি 30-35 বছর এই দেশে আছি, 20 বছর এই এনফোর্সমেন্টের সাথে জড়িত। মূল জিনিসটা আপনি যত আইনই করেন না কেন সেই আইনটা সচ্ছল থাকে এবং ফাঁক ফুকরও থাকে, কিন্তু প্রয়োগ যারা করবে তাদেরকে যদি ফ্রিলি করতে না দেন সেটা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সড়ক ও জনপথ যোগাযোগ মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয়, রাইট, এই যে সমন্বয় এবং একটা সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে তিনি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট, আপনি তাদের কাছ থেকে কি করবেন? একটা ড্রাইভার কখনো চায় না অ্যাক্সিডেন্ট করতে, কেউই চায় না, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তারপরে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? সড়কের এবং মানুষের অনবদ্যতা, দ্যাট মিনস তারা অতি দ্রুত চলে যাবে। কেন দ্রুত চলে যাবে? আমি 2 ঘন্টা ট্রাফিক জ্যামে পড়েছিলাম, আমার ক্যাপাসিটি আছে 1 মন, আমি যদি 2 মন ঘাড়ে নিয়ে আমার ঘাড়টা ভেঙে যেতে পারে, রাস্তার ক্যাপাসিটি আছে 1 লাখ, আমার গাড়ি হচ্ছে 6 লাখ, তাহলে কি করতে হবে? রাস্তা আমাকে বাড়াতে হবে। আর এই যে ছোটমণিরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কি হাল দশা রাস্তায় চলছে, আপনার খেয়াল আছে মনে হয় যে সাভারে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বালুর গাড়ি অথবা মাটির গাড়ি উল্টো দিক দিয়ে আসে মেরে দিয়ে মানুষ মেরে ফেলাইছিল, তার ওয়াইফের আকুতেই সেই ড্রাইভারকে কোর্টে নিয়ে হলো, সমস্ত যানবাহন বন্ধ হয়ে গেল। এই কেন আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমার আত্মীয় গত 16 তারিখে বাংলাদেশ থেকে আসছে, পাটুরিয়া ঘাটে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে ইউনাইটেড মেডিকেলে রাখা হয়েছে, 7 দিন রাখার পরে তারা বলছে পা কেটে দিতে হবে, আমি রাইট অপোয়েতে তাকে এখানে নিয়ে আসছি, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জে লড়ছে প্রেসবিটেরিয়ান, নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ানে, তার পার সমস্ত টিস্যুগুলো ছিঁড়ে গেছে এই মোটর অ্যাক্সিডেন্টে। আজকে মানুষ অসহায়, আইন আপনাদের আরো খেয়াল আছে, আলগোর ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট নমিনেশন নিয়ে নির্বাচন করছিল, ঠিক তার নির্বাচনের 1 মাস পরে সে নর্থ ক্যারোলিনা দিয়ে ওভার স্পিডে যাচ্ছিল, পুলিশ হাইওয়ে পুলিশ তাকে ধরছে ওভার স্পিডের জন্যে, তাদেরকে কম্পনসেট করো, যাদেরকে এখনো জেলে নেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দাও, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে যে গুজব বা অন্য কিছু খোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকে শনাক্ত করো, এটা আমার বিশেষ আবেদন। যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয় এটা আরো অ্যাক্টিভ হতে হবে।
জি অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
তুমি কি বলছিলে?
আমি বলছিলাম যে বাংলাদেশের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এবং এই আন্দোলন পরবর্তী যে প্রভাব সারা দেশে পড়েছে ঢাকার ছাড়াও,
চিটাগাং
আমাদের একজন সহকর্মী আছেন শাকিল, একটা রিপোর্ট পাঠিয়েছে, আজকেই একটা রিপোর্ট পাঠিয়েছে,
শাকিলের রিপোর্ট শুনবো নাকি তার সাথে কথা বলবো?
শাকিলকে আমরা নিয়েছি,
শাকিল লাইনে আছে, আচ্ছা আমরা রিপোর্টটা শুনে নি।
ট্রাফিক আইন মেনে চলবো, যানজট মুক্ত শহর গড়ব, এই স্লোগানে ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে চট্টগ্রামে। এ কর্মসূচিতে নায়কের ভূমিকায় রোবার স্কাউট সদস্যরা, রোবার স্কাউটের অন্তত 500 কিশোর সদস্য সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করছেন এবং ট্রাফিক পুলিশকে সাহায্য করছেন। কিশোররা চালক ও পথচারীদের মাঝে সচেতনতা যেমন সৃষ্টি করছেন, পথচারীদের রাস্তা পারাপারে সাহায্য করছেন, ক্লান্ত চালকের রিক্সা ঠেলে এগিয়ে দিচ্ছেন, ভরদুপুরে রৌদ্রতাপে সড়ক জুড়ে কিশোরদের এই দুরন্তপনা নজর কেড়েছে সাধারণ মানুষের।
রোভার স্কাউটিং মানে স্বেচ্ছাশ্রম করা। আমরা বরাবরের মতো এবার আমরা ট্রাফিক সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছাশ্রম করছি, মানুষকে সাহায্য করছি, ট্রাফিক রুল সম্পর্কে সবাইকে বিষয়টা অবগত করছি।
সড়কের এই যে একটা বিশৃঙ্খল ছিল কিছুদিন ধরে, এই পরিস্থিতিটা থেকে যেন আমরা উত্তরণ হতে পারি, তার জন্য আমরা যেন পুলিশদের পাশাপাশি যেন সহযোগী হিসেবে একটু সেবা দিতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য, আমরা এটা চেষ্টা করব।
চলমান কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগে অন্তত 10,000-এরও বেশি মামলা হয়েছে, আটক হয়েছে কয়েক হাজার গাড়ি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এই ট্রাফিক সপ্তাহ কিছুটা হলেও সড়কে ধরে রেখেছে শৃঙ্খলা। এই শৃঙ্খলা স্থায়ী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান।
একটাই শুধু অনুরোধ থাকবে, আপনারা যখন গাড়িতে উঠবেন তার পূর্বে একটু দেখে নেবেন যে আপনাদের সমস্ত গাড়ির যাবতীয় কাগজপত্র সাথে আছে কিনা, মানে সাথে অবশ্যই লাইসেন্স।
চট্টগ্রামে নিবন্ধন ছাড়া চালক ও গাড়ির সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। সবাই আইন মেনে চলাচল করলে সড়ক নিরাপদ হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। 5 অগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ শেষ হবে 11 অগস্ট। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাহ,
চমৎকার রিপোর্ট দিয়েছে। এবং কিশোর তরুণরা যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার একটা চিত্র আমরা বুঝতে পারলাম তার এই বক্তব্য থেকে।
এখানে আন্দোলনের পর পরই ট্রাফিক সপ্তাহ যেহেতু
পর্যাপ্ত পরিদর্শকের ব্যবস্থা করা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিতে তহবিল যেটা গঠন ও ট্রাস্ট গঠনের উদ্যোগ সময় উপযোগী এবং প্রশংসনীয় হলেও অবশ্যই এখন যেটা করা হচ্ছে ট্রাস্টি বোর্ডে, কিন্তু সেই ট্রাস্টি বোর্ড যখন গঠন করা হচ্ছে সেখানে সরকারের কর্মকর্তারা থাকবেন, পরিবহন খাতে জড়িত মালিক শ্রমিকদের নিয়ে এই বোর্ড যদি গঠন করা হয়, সেটাই করা হচ্ছে, তাহলে কিন্তু সেটা আবার মানে পক্ষপাতদুষ্ট হয়ে যাবে।
হ্যাঁ না, কিন্তু এই যে বিআরটিএ শৃঙ্খলা, ট্রাফিক শৃঙ্খলা আনা এবং বিআরটি এর ভিতরে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে, যার কারণেই এই ট্রাফিক সেক্টরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যানজট সহ অনিয়ম লেগেই থাকে। তো এইগুলো কিভাবে ঠিক করা যায়? আমার মনে হয় যে
মালিক শ্রমিকের স্বার্থ যদি জড়িত থাকে, সরকারি কর্মকর্তারা জড়িত থাকবেন, মালিক শ্রমিকেরও অংশ থাকবে, কিন্তু নিরপেক্ষ কিছু মানুষজন ট্রাস্টি বোর্ডে থাকতে হবে, তা না হলে সেই পক্ষপাতিত্ব আবার থেকেই যাবে এবং যারা অপরাধ করছেন বা এই দুর্ঘটনার জন্য দায়ী তারা কিন্তু তাদের নিজেদের দোষ স্বীকার করবেন না এবং জোর দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাবেন যে সে জোর করে রাস্তা পার হচ্ছিল বা গাড়ির কোনো ত্রুটি দেখা দিয়েছিল, অনিচ্ছাকৃতভাবে এটা ঘটে গেছে দুর্ঘটনা, সেটা তো সবসময় মানে বলা উচিত নয় এবং সেটাকে গ্রহণ করা গ্রহণযোগ্য হতে পারে না।
আমরা কি আপা শাকিলের কাছ থেকে একটু সরাসরি শুনবো এখনকার অবস্থা বিশেষ?
হ্যাঁ, এই মুহূর্তে শাকিল, হ্যালো।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ
শাকিল। আমরা জানতে চাচ্ছি যেটা সেলিম বলেন, সেলিম তুমি আসলে কি?
আমরা তো রিপোর্টটা শুনলাম, রিপোর্টে তো মোটামুটি একটা প্রতিফলন পাওয়া গেল যে আন্দোলনে, এই বাচ্চাদের আন্দোলনের পরে এবার সরাসরি ট্রাফিক সপ্তাহ হওয়ার কারণে অন্যরকম চিত্র, অন্যান্য বারের চেয়ে ট্রাফিক সপ্তাহ এবার খুব জোরে সোরে পালিত হচ্ছে। এবং হ্যাঁ, তো এখনকার অবস্থা কি, আপনি যদি এক বছর আগের সাথে এবারকার ট্রাফিক সপ্তাহের তুলনা করেন, চট্টগ্রাম কেমন?
হ্যাঁ, অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা অতীতেও ট্রাফিক সপ্তাহগুলো দেখে এসেছি, তো ওগুলো এবং এই ট্রাফিক সপ্তাহের মধ্যে একটা অনেক ফারাক লক্ষ্য করা গেছে। কারণ হচ্ছে যে সম্প্রতি একটা শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল নিরাপদ সড়ক চাই এই প্রতিবাদে, তো এটার একটা প্রতিফলন কিন্তু এই তাদের ট্রাফিক সপ্তাহে পড়েছে। কারণ হচ্ছে কি, এখনো মানুষের মধ্যে ওটার একটা প্রভাব আছে, সড়কেও এটা আছে, যারা মালিক শ্রমিক যারা গাড়ি চালায় তাদের মধ্যে এটা আছে। এই জন্য এবারের যে ট্রাফিক সপ্তাহ এটাতে কিন্তু আমি যেটা দেখলাম, চট্টগ্রামের অন্তত 16টি পয়েন্ট শহরের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ছাড়াও শহরের আশেপাশে এবং চট্টগ্রামের বিভিন্ন জেলা শহরগুলোতেও এই যে ট্রাফিক পুলিশের সাথে রোভার স্কাউটরা অনেক দায়িত্ব পালন করেছে, এই জন্য এবার কিন্তু কেউকে ছাড় দেওয়া হচ্ছে না, সবারই কাগজপত্র চেক করা হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে। আগে কিন্তু এক সময় ফোনে কারোর সাথে কথা বলা দেওয়া হতো সে পার পেয়ে যেত। এখানে একটা বিশাল গ্যাপ আছে। এটা ঠিক এরকম এই যে মালিক শ্রমিক, মালিক শ্রমিকদের সাথে বিআরটিএল বা এই যে প্রশাসনের একটা যোগসূত্র থাকে। এখানে বলা হচ্ছে অন্তত এই চট্টগ্রামে অন্তত লক্ষাধিক এই যে কাগজপত্রবিহীন গাড়ির ড্রাইভার এগুলো আছে, তাদের সাথে একটা প্রশাসনের সাথে একটা সমন্বয় থাকে, কিভাবে তারা চলবে, এটার বিশাল একটা হয়তো চাঁদার লেনদেন হয়। তো এবার কিন্তু এটা হচ্ছে না, কেউ পার পাচ্ছে না। প্রতিদিনই গড়ে অন্তত 1000 উপরে মামলা হচ্ছে, কিন্তু এর আগের ভারের যে ট্রাফিক সপ্তাহগুলো ছিল তখন কিন্তু এত মামলা হয়নি
না। যেমন এটা এখন 58,500 বেশি হয়েছে মামলা, অবশ্যই এটা
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে,
মানে ট্রাফিক সপ্তাহ এখনো মানে পুরো হয়নি, 3-4 দিনের মধ্যেই এটা হলো। তো এটা একটা তো বিরাট ব্যাপার, লক্ষণীয় ব্যাপার। তার মানে যখন ট্রাফিক সপ্তাহ পালন করা হয় তখনও কিন্তু এই সব আইন লঙ্ঘন করা হয় এবং নানান বিপর্যয় ঘটে, দুর্ঘটনা ঘটে, সেগুলো কেউই উল্লেখ করে না এবং কেউ পাত্তা দিতে চায় না আর কি, কোনো কিছু মানে না। সেলিম, এখানে কয়েকজনের আমি দেখছি যে ফেসবুকে আসছে,
ফেসবুকে অনেকেই মন্তব্য করছেন, আমি এক দুই
কয়েকজনের নাম আমরা বলে দেই,
মন্তব্য বলি। ইশরাত আলী লিখেছেন, ট্রাফিক আইন মানতে ও মানাতে রাস্তার খানাখন্দ ঠিক করতে হবে, সাথে সাথে শ্রমিকদের ন্যায্য বেতন দিতে হবে। আপনার সঙ্গে আমরাও একমত, আমরা
সম্পূর্ণ একমত।
হ্যাঁ, এই ব্যাপারে কথা শুনবো রজিনা ইসলামের। তারপরে নিজামউদ্দিন লিখেছেন, ব্যক্তিগত একটি মন্তব্য করেছেন, আমি ওই ছাত্র আন্দোলন নিয়ে পক্ষাপক্ষী হওয়ার ব্যাপারে তিনি লিখেছেন। ইশরাতারি লিখেছেন, বাস হেল্পারদের রাত্রে শোয়ার জায়গা নেই। আরও নুরুল ইসলাম মুজিব লিখেছেন, দুর্ঘটনার জন্য চালক, মালিক, বাহন, রাস্তা, পুলিশ, বিআরটিএ, পথচারী, মন্ত্রণালয় সবাই কম বেশি দেয়। আপনার এই বক্তব্যে আসলে উঠে এসেছে পুরো চিত্র। এমডি হাসান, জয়ন্ত হৈমন্তী, আকবর হায়দার কিরণ লিখেছেন, লিজি রহমান আপার জন্যই কুইন্স বুলেভার্ডে বাইক লেন রয়েছে তার ছেলে মারা যাওয়ার পর।
এই
যে একটু আগে সাইদ সাহেব বলছিলেন যে কথাটি, সাইদ রহিম, যে কুইন্স বুলেভার্ডের একটি জায়গাতে বাইক লেন করা হয়েছে। হ্যাঁ, আমাদের লিজি রহমান
সেই মায়ের দাবি নিয়ে তিনি এগিয়ে এসেছেন, তার ছেলের ছবিটি আমার কাছে এখনো আছে এবং তিনি একটি আন্দোলন শুরু করেছিলেন তার ছেলের এই,
তার প্রেক্ষিতে এটি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে। মুনির আহমেদ লিখেছেন, সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ হলে দুর্ঘটনা কমতে পারে, আপনার কথা সঠিক। গৌতম পাল, নুরুল ইসলাম মুজিব, শঙ্কর হালদার, রাজ আনোয়ার, লিয়াকত আলী, অজয় কুমার সরকার, অনেকেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকের এই আলোচনায়। আমি আমার মনে হয়
সবাইকে ধন্যবাদ। আপনারা শুনুন আমরা কি আলোচনা করছি, আপনাদের কোনো মন্তব্য বক্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
4 মিনিটের মতো সময় আছে, আমার মনে হয় সাইদ রহিমের কাছে একবার 1-1.5 মিনিটের মতো শুনে তারপরে চলে যাব রজিনা ইসলামের কাছে। জি বলুন
সাইদ রহিম।
আমি যদি কালকে মনে করেন, আমি নিউ ইয়র্কের কথাই বলি, সিটি হলে যে যাই মেয়রের সঙ্গে বসি, যদি বলি আমার বাংলাদেশের সড়ক নিরাপদ না, ইট ডাজন্ট লুক গুড টু মি এন্ড ইট ডাজন্ট, ইউ নো, এটা আমার দেশের জন্য খারাপ। এর জন্য যখন কোনো সড়ক হয় অবশ্যই সেই সড়ক নিরাপদ, সেই সড়কের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের এবং পুলিশ ডিপার্টমেন্টের, যেটা পৃথিবীর সারা জায়গায় হয়। দ্বিতীয়ত, ট্রাফিক সপ্তাহের কথা বলতেছেন, এই ট্রাফিক সপ্তাহ 1 সপ্তাহ পরে শেষ হয়ে যাবে, তারপরে কি হবে, তারপরে কি হবে বলেন? এটা দিয়ে না, আপনি যে আইনগুলা আছে এগুলাকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে এবং মানুষকে বলতে হবে তোমরা ট্রাফিক ল ভায়োলেট করো না। সেকেন্ডলি, কালকে আমি একটা কথা শুনলাম বাংলাদেশের, আমি জানি না এটা সত্যি না মিথ্যা, বাংলাদেশের যে সমস্ত বাসগুলা রাস্তায় চলে, অনেক দামি দামি বাস, সেইগুলা বাসের ম্যাক্সিমাম বাসের ওনার, ওনার না বেনামি ওনার, যারা ল এনফোর্সমেন্টের লোক, যারা লেজিসলেটর এবং গভর্নমেন্টের খুব উপর লেভেলের লোক, এই বাসগুলা যখন অ্যাক্সিডেন্ট করে তখন ধরা পড়ে, কোনো লেভেল থেকে তদবির করে ছাড়িয়ে নিয়ে আসা হয়।
জি, এই সচেতনতাই
একটা ব্যাধির মতন, এটি একটি রোগের মতন, মানে সমাজের মধ্যে রয়েছে, এটা সামাজিক ব্যাধি।
অসংখ্য ধন্যবাদ সাইদ রহমান। আমরা রোজিনার
কাছে সবশেষে রোজিনার কাছে ফিরে যাই।
হ্যাঁ, যে কথাটা ওই আপনাদের ফেসবুকে একজন বলেছেন যে হেল্পারদের শোয়ার জায়গা নাই, আমরা এটা তো একমত। আমরা আসলে জানতাম না যে এই আইনে দেখলাম যে আসলে তাদেরও
কর্মঘন্টা নির্দিষ্ট করা ছিল না, যে কারণে দেখা যাচ্ছে যে একজন এক টানা তিন দিনও গাড়ি চালাচ্ছে। তো এইটাও আসলে দুর্ঘটনার একটি বড় কারণ। দ্বিতীয়ত, এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেখা গেছে যে আপা যে কথাটুকু বলেছিলেন যে বিআরটিএ গাড়ির কাগজপত্র তৈরি একটা হিট হয়ে গেছে বিআরটিএ, এবং আমাদের একটি অনুসন্ধান আছে প্রথম আলোর যে একটা নিউজ আমরা করেছি, সেখানে আমরা বলেছি যে সড়ক বাপিয়ে বেড়াচ্ছে 9 লাখ ধোয়া চালক। তার মানে হচ্ছে যে একদিকে অদক্ষ লাইসেন্সবিহীন চালক, অন্যদিকে ত্রুটিপূর্ণ ফিটনেসবিহীন যানবাহন, এই দুই মিলেই হচ্ছে সড়ক মহাসড়ক অনিরাপদ করে তুলেছে। এখন 9 লাখ ধোয়া চালক যদি থেকে থাকে, প্রতিদিন তো 5-6টা দুর্ঘটনা ঘটবেই।
যাই হোক, আমরা আশা করব যে বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সমাজ সচেতন মানুষজন এই কিশোর তরুণদের দাবির দিকে নজর দেবেন, সচেতন হবেন এবং দেশকে রক্ষা করবেন, জনগণকে রক্ষা করবেন, নিরাপদ সড়ক গড়ে তুলবেন।
আপনাদের সবাইকে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপরে আরেক দফায় বর্ধিত শুল্ক আরোপের কথা ঘোষণার পর শুক্রবার তুরস্কের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ সকালে এক টুইট বার্তায় বলেছেন, তুরস্কের প্রতি সম্মান জানিয়েই আমি ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপরে শুল্ক কেবলমাত্র দ্বিগুণ করার জন্য সম্মতি দিয়েছি। ওই ঘোষণায় 20% শুল্ক অ্যালুমিনিয়াম এবং 50% ইস্পাতের ওপরে বাড়ানো হল। ট্রাম্প বলেন, ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম দ্রুত কমে গিয়েছে, আমাদের ডলারের মূল্য এখন অনেক বেশি শক্তিশালী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার আওতায় পারিবারিক ভিত্তিতে এদেশে বৈধভাবে বসবাসের সুবিধা গ্রহণ করাকে নিন্দা করলেও এ সপ্তাহে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বাবা মা যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ গ্রহণ করেছেন। নিউ ইয়র্ক টাইমস অভিবাসন আইনজীবী ভিক্টর এবং আমালিজা ক্যানাভেসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের আত্মীয়দের নাগরিকত্ব পাওয়ার জন্য যে স্পন্সর করতে পারে সেই কর্মসূচির আওতায় স্লোভেনিয়ার ওই দম্পতি তাদের কন্যার মাধ্যমেই আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। ইরাকের নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছে, ইরাকে গত মে মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে জাতীয় শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সাদারের ঐক্যদল যে জয়লাভ করেন সেই নির্বাচনের ফলাফল পুনর্গণনার পরেও দেখা যাচ্ছে মুক্তাদা আল সাদারি জয়ী হয়েছেন। দেশের সরকার গঠনে সাদারি প্রধান ভূমিকা গ্রহণ করবেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, 2014 সালের 2রা অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় জড়িত 2 জেএমবি জঙ্গি পালিয়ে গেছে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় বিস্তারিত জানাচ্ছেন।
জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত কওসার আলীর গ্রেপ্তারির পরেও নিশ্চিন্ত হতে পারছে না এনআইএ, কারণ হাতছাড়া হয়ে গেছে আরও 2 জামাত জঙ্গি। এনআইএকে ধোকা দিয়ে পালিয়ে গেছে কদর গাজী ও হাবিবুল্লাহ, তাদের সঙ্গে উধাও হয়ে গেছে কওসারের স্ত্রীও। গত 6ই আগস্ট বেঙ্গালুরুতে গ্রেপ্তার করা হয় কওসার ওরফে বোমারু মিজানকে। জেরায় কওসার জানায়, ওই এলাকায় লুকিয়ে রয়েছে আরও 2 জামাত জঙ্গি, কিন্তু তাদেরকে ধরতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে এনআইএকে। আগাম খবর পেয়ে পালিয়ে যায় ওই 2 জঙ্গি, তাদের সঙ্গে গা ঢাকা দিয়েছে কওসারের স্ত্রী। এনআইএর অনুমান, কওসার, কদর, হাবিবুল্লাহ তিনজনে মিলে ফের বড়সড় নাশকতার পরিকল্পনাও করছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণাঞ্চলে গাজনি শহরের ভেতরে তালিবান ঢুকে পড়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান ওয়াশিংটন থেকে প্রচারিত আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টিয়ান ওয়াং, এবং আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা তাহিরা কিবরিয়া বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.